Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা ওর কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, জেফ্রি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে জিসান কবিরাজের ঘটনায় বর্ণিত তারানাথ তান্ত্রিকের ঘটনা শেয়ার করব। ঘটনাটির নাম দিতে পারেন তারানাথ তান্ত্রিকের উত্থান। চলে যাই ঘটনায়। তারানাথ ছোটবেলা থেকে শান্তশিষ্ট ছিল। তার দাদা অমেন্দ্রনাথ সংস্কৃত কলেজে সংস্কৃত বিভাগে শিক্ষক ছিল। অবসরপ্রাপ্ত অমরেন্দ্রনাথ মানুষটা বয়স্ক হওয়ার কারণে গ্রামের দানব আক্রমণে কলেরা প্রাদুর্ভাবে মারা যায়। খুব কষ্ট পায় তারানাথ। দাদু তাকে পরম আদর করে তারা ডাকতেন। গ্রামে পিশাচিনী দমনে আসলেন শিবশঙ্কর তান্ত্রিক। তান্ত্রিক গ্রামে কয়েকদিন অবস্থান করে পিশাচিনী বন্ধ করে নেন বোতলের। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের সাথে তারানাথও প্রত্যক্ষ করেছিল সেই দৃশ্যটা। পরের দিন তারা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা একসাথে খেলা করছিল। তারানাথের বয়স আনুমানিক 11 বছর। তাদের মধ্যে একজন শিমুল ভট্টাচার্য বলল, জানিস তান্ত্রিকদের মরা মানুষকে জীবন্ত করতে পারে। তারানাথ তখন বলল, তাহলে আমি আমার দাদাকে দেখতে চাই। ছোট মেয়ে শ্যামা দেবী রায় বলে উঠল, বর্তা তুই কি পাগল হয়েছিস, এসব নাকি প্রাণ পর্যন্ত চলে যায়। শিমুল তখন বলল, একদিন তান্ত্রিকের সাথে দেখা করিস, তাহলে হবে। তারানাথ তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারানাথ পাঁচ ভাই বোন, ভাই তিনজন বন্ধুজন। একদিন দুষ্টু ছেলের পাল্লায় বসে কুমারপাড়ায় বাড়ির তৈজসপত্র ভেঙে ফেলে। এতে বিচার আসলে পিতা রবীন্দ্রনাথ তাকে তারানাথকে প্রচন্ড মারধর করলেন। সেতে বাইরে রেখে আসে। বাকি ভাই বোনকে বলল, তোরা কেউ ওকে আজ ঘরে তুলবি না, খুব পেরে গেছে দুষ্টু বেটা, তোদের সবার আদর্শ আজ বধ হয়ে গেছে বুঝলি। এই বলে পিতা স্ত্রী রানীনাথ এবং বাকি সন্তানদের হুঁশিয়ারে করলেন। বাড়ি যাবার পথে বাস ছাড়ে দাঁড়িয়ে আছে তারানাথ। শীতে কাঁপছে তার শরীর। পাশে তান্ত্রিক শিবশঙ্কর যাওয়ার সময় বলল,
ভয় পাস নে বালক, ভয় পাস নে, এ তুই এখানে কি করছিস।
তখন তারানাথ বলল, আমার বাবা আমায় খুব খুব মেরেছে। এলাকার ফাজিল ছেলে মাটির পাত্র ভেঙে আমার নাম দিয়ে পালায়। তারপর বাকি ভাই বোনদেরও মাকে সাইয়ে আমাকে বের করে দেয়। তারপর বাড়ি যাবার পথে এই বাস ছাড়ে এখানে দাঁড়িয়ে আছে। শিবশঙ্কর তান্ত্রিক তখন বলে উঠল,
এতটুকু এইভাবে কেউ বের করে দাঁড়াগে। আচ্ছা আচ্ছা বালক, তোর কয় ভাই বোন।
তারানাথ তখন বলল, আমরা তিন ভাই দুই বোন, বোনেরা অনেক বড়, দিদিরা খুব আদর করে আমায়, আমি সবার ছোট। শিবশঙ্কর তান্ত্রিক তখন বলল,
তুই যাবি আমার সাথে? হ্যাঁ যাবি নাকি?
তারানাথ তখন বলল, যাব যদি আমার দাদুর সাথে আমাকে দেখা করাতে পারেন তাহলে যাব। শিবশঙ্কর তান্ত্রিক তখন বলল,
বড্ড খই ফুটেছে তোর, হ্যাঁ আমার সাথে চল বালক, তোকে আমার শিষ্য বানাবো, তুই পারবি অসাধ্যকে সাধন করতে, জয় শিবশঙ্কর ভোলানাথ।
এই বলে তান্ত্রিক তারানাথকে সাথে করে নিয়ে চলে যায়, নিজের আশ্রমে নিয়ে যায়। সেখানে তার বাকি শিষ্যদের বললেন,
একে তোরা মোটা কাপড় পরিয়ে খানা খাইয়ে ঘুম পাড়িয়ে দে।
তারা তাই করল। তার পরের দিন রবীন্দ্রনাথ সকালে তারানাথকে খুঁজে পায় না। মা রানীনাথ কান্নায় ভেঙে পড়ে আর বলল, আমার তারানাথ কোথায় গেল, আমার গোপাল তুই কই। মায়ের সাথে বাকি দুই ভাই বোন যেন কান্না করে দেয়, বাসা যেন কান্নার রোল পড়ে গেল। বাকি দুই বর তারা খুঁজতে ছিল, তারানাথকে খুঁজে পেল না। এভাবে অনেক দিন পার হয়ে গেল। তারা যেভাবে নিয়েছিল গ্রামের পাশ ছাড়ে কিংবা অন্য কোথাও, পিশাচ ডাকিনী তার সন্তানকে খেয়ে ফেলেছে। যাই হোক, মায়ের মন তো মানে না তার কথা, আমার ছেলে একদিন অবশ্যই ফিরে আসবে, আমার গোপাল, আমার মানিক, আমার কানাই আর সত্যি ফিরে আসবে। এই বলে কান্না করে আঁচল দিয়ে দুই বোন মাকে সান্ত্বনা দিল। এরপর কয়েক বছর পেরিয়ে যায়। তান্ত্রিক শিবশঙ্কর তারানাথকে বলল,
বালক এতদিন অবসরে ছিলি, তোর কি মা বাবার কথা মনে পড়ে না?
তারানা তখন উত্তর দিল, মনে পড়ে তো, অনেক মনে পড়ে। তারা যদি সত্যি আমাকে ভালোবাসত তাহলে এভাবে শীতের রাতে এভাবে ফিরে আসতে পারত না আমাকে। ঠিক বলছি না বলুন তো? আমি আপনার আশ্রয়ে শিষ্য হতে চাই, আমি আমার মৃত দাদার সাথে সাক্ষাৎ করতে চাই। শিব শঙ্কর দান্তিক তখন বলল,
ভালো, তোর সাহস আছে বলে, এখন তোর বয়স মাত্র 15 বছর, তুই পারবি। নাকি বাসায় ফিরে যেতে চাস? সত্যি করে বল, বাসায় আমার লোক তোকে দিয়ে আসবে, কোনো সমস্যা নেই।
তারানাথ তখন বলল, না গুরুদেব, আমি বাসায় যাব না, বাসায় যেতেও চায় না। আমি কালী সাধনা করব, আমি তান্ত্রিক হতে চাই, আমার জীবনে আপনার মতো মানব সেভায় পার করতে চাই আমি। শিব শঙ্কর তান্ত্রিক তখন বলল,
ভক্ত, এইসব জিনিস প্রাণহানির কারণ হয়, তবে তোর ভেতরে যে সাহস দেখছি, পারবি। তার আগে তোকে অনেক কঠিন পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, তুই কি পারবি?
তারানাথ তখন বলল, বলেন গুরুদেব, আমি পারবো, সত্যি পারবো। শিব শঙ্কর তান্ত্রিক তখন বললেন,
আগামী অমাবস্যার রাতে তোকে উলঙ্গ হয়ে শ্মশানের বাজখানে দাহ করা অংশের বাটি আনতে হবে, ছোট্ট একটা ব্যাগে করে। হরেকে তোর পরিচিত জনের নাম ধরে ডাকবি, এমনকি আমার নাম ধরে ডাকতে পারে, কিন্তু তোর ভয় পাওয়া যাবে না। আমি তোকে কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুই সেটা মুখস্থ করে বলবি যদি তোর সামনে কোনো পিশাচ আসে।
তখন তারানাথ বলল, আচ্ছা গুরুদেব, আমি পারব। তারপর অমাবস্যার রাতে শিব শঙ্কর তান্ত্রিকের কথা মতো তারানাথ উলঙ্গ হয়ে অমাবস্যার গভীর রাতে শ্মশানে চলে যায়। আকাশে ডাকছে, সাথে বিজলি চমকাচ্ছে। ভয়কে তোয়াক্কা না করে দুঃসাহসী বীরের সাথে যেন তারানাথ শ্মশানের মাঝখানে গিয়ে সপ্তাহ করা মাটির কিছু অংশ ব্যাগে ভরে নিল। শিব তান্ত্রিকের আস্থানায় যেতে যেতে পেছনে একটা ভারী কণ্ঠে কেজন পড়ে উঠল,
তীরে তারা কোথায় যাচ্ছিস? শ্মশানের বাটি রেখে যা, নইলে তোর ভালো হবে না।
তারা তখন বলল, আমার গুরুদেবের আদেশ মানতে বাধ্য, আমি পিশাচ চিন্তা অর্জন দেয় এবং সে আকাশের বিজলিও যেন চমকে ওঠে। মারাত্মক ভয়ঙ্কর এক পরিবেশের সৃষ্টি হয়, চারপাশটা যেন ভয়াবহ এবং মারাত্মক হয়ে গেল। পিশাচটা তারার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে পড়ে উঠল, তারা ভয় পেলেও সাহস সঞ্চার করে বলল, আমার কিছু করতে পারবি? হ্যাঁ মূর্খ, আমার গুরুদেবের মন্ত্রসিদ্ধ লাল সুতো আমার কোমরে আছে, বুঝলি? এবার দেখ কি করি আমি। এই বলে তারানাথ ব্যাগ থেকে সে বালের কিছু অংশ হাটের মুঠোয় যেন মুখের সামনে পঞ্চ বলে পিশাচের দিকে ছুড়ে মারলে পিশাচটা ভয়ঙ্কর গর্জন দিয়ে মাটি কাঁপিয়ে গায়েব হয়ে যায়। তার সাথে সাথে মাটিতে বসে পড়ে এরপরে চারপাশে জোরে বাতাস বইতে শুরু করল, যেন চারপাশে নারিকেল গাছ যেন ভেঙে যাবে। তারা দেরি না করে রাস্তার পাশে শিবতান্ত্রিকের রূপে পিশাচ দাঁড়িয়ে পড়ল, আশ্রমের উঠানে শিব শঙ্কর তান্ত্রিক বলল,
না দাঁড়া, এটা করিস না, ওটা তান্ত্রিক গুরুদেব নয়, ওটা পিশাচ।
তখন পিশাচটা এটা শুনে বলল,
তারা তোর গুরুদেবের ভালো চাস, তুই এটা আমাকে দিয়ে দে।
শিব শঙ্কর তান্ত্রিক জোরে বলে উঠল,
তারা তুই গোল দাগ করে বসে মন্ত্র পড়, আমি আসছি, তার আগে তোর কাছে থাকা ব্যাগের বালি মন্ত্র পড়ে ফু দে।
এরপর তারা তাই করল। পিশাচ যখন তারা দাগের সামনে আসবে ঠিক তখনই শ্মশানের সেই ধুলোতে অদৃশ্য শক্তির আঘাতে নারিকেল গাছে গিয়ে জোরে ধাক্কা খেল। এতে ঘর্ষণ তুলে তান্ত্রিক শিব শঙ্কর তখন বলল,
তারা জলদি দৌড়ে আয় আশ্রমের সামনে, আয় জলদি আয়।
তারা ব্যাগটা নিয়ে দৌড়ে যেতে আশ্রমের সীমানায় ঢুকল, তখন মাটি কাঁপিয়ে পিশাচটা তখন বলে উঠল,
পুদের পুতে গুরুদেবের শিষ্যকে আমি দেখে দেব।
এই বলে হাওয়ায় মিলে গেল সে পিশাচটা। শিব শঙ্কর তান্ত্রিক তখন বলল,
শাবাস শাবাস, তোকে দিয়ে সম্ভব।
এরপর তান্ত্রিক কাপড় এগিয়ে দিয়ে বলল,
কাপড় পরে রে, বালতি মন্ত্র সিদ্ধ পানি আছে, গোসল করে নে, এরপর জমি গিয়ে খেয়ে নে, আমার মেয়ে পদ্মা তোকে খাবার পাঠিয়ে দিবে, খেয়ে ঘুমাবি।
তারানাথ তখন বলল, গুরুদেব আমি তান্ত্রিক হতে পারবো তো? শিব শঙ্কর তখন বলল,
তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, তোকে যা বললাম তাই কর।
এরপর তান্ত্রিকের কথা মতো তাই করলো। এক সপ্তাহের পর শিব শঙ্কর তান্ত্রিক তখন বলল,
দাঁড়া তোকে কামাখ্যায় নিয়ে যাও, তারা দেবীর মায়ের ভক্ত বানাবো তোকে, সেখানে পূজো দিবি, তার চরণে পাঠা বলি দিবি, রাতে তোকে মন্ত্র সিদ্ধ কঠিন তপস্যা শিখাবো, দেখবি তুই পিশাচ ডাইনি জাকিরি অশুভ আত্মাদের বশ করতে পারবি।
এটা শুনে আনন্দে তারানাথের চোখ যেন চক চক করে উঠল। দাদার আত্মাকে দেখার বাসনা যেন ধীরে ধীরে পূরণ হতে চলেছিল। বাকি পর্বে তারানাথের তান্ত্রিক হওয়ার ঘটনা এবং শ্মশানের পিশাচকে বশ করার সমস্ত ঘটনা উল্লেখ করব। ভালো থাকবেন যশু ভাই, এটি আপনার বিগ ফ্যান হাবিব, লালমনিরহাট, রংপুর। এই হাবিব ভাই, হোয়াট স্টোরি! ফাইনালি আমরা তারানাথ তান্ত্রিকের স্টোরি পেয়ে গেলাম। দিস ইজ অ্যাবসলুটলি আউটস্ট্যান্ডিং স্টোরি অফ তারানাথ তান্ত্রিক। আমি কখনো ভাবতেই পারিনি যে তারানাথ তান্ত্রিকের স্টোরি আমি কখনো পড়তে পারবো। দিস ইজ আউটস্ট্যান্ডিং, সত্যি বলছি, ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। ঘটনাটা খুব সুন্দর ছিল এবং এক প্রকার মনে হচ্ছে এর পরে কি হবে ভাই, আমার জানতে খুব ইচ্ছা করছে। এই আসুন আমি ভাই, দেরি করেন না ভাই, দেরি করলে কিন্তু আমেজটা নষ্ট হয়ে যাবে। প্লিজ ভাই, আপনি দেরি না করে দ্রুত একটু ঘটনা পরবর্তী অংশ দ্রুত লিখে ফেলেন, আমি চাই যে কালকে এটা প্রচার করতে। দিস ইজ অ্যাবসলুটলি অ্যাবসলুটলি অনেক সুন্দর একটা স্টোরি ছিল, অনেক সুন্দর গোছানো ঘটনা ছিল এবং এত ভালো লাগছিল পড়ার সময়, আনন্দ লাগছিল, সত্যি বলছি খুব ভালো লাগছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অফ তারানাথ তান্ত্রিক। এবং তারানাথ তান্ত্রিককে চেনে না আমার মনে হয় না এমন কেউ আছে। তারানাথ তান্ত্রিক ইজ আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার এবং দারুণ রকম গল্প লিখেছেন আপনি, খুব সুন্দর ছিল আপনার গল্পটা এবং আমি চাই যে এরকম গল্প আমাদের আমাদের ভৌতিক দুনিয়ায় প্রচার হোক এবং তারানাথ তান্ত্রিকের গল্প ভৌতিক দুনিয়ায় শুনবে মানুষ। ওয়াই নট, কেন শুনবে না, ডেফিনেটলি শুনবে। এবং আমি চাই সবখানের মানুষ সব সময় শুনুক, সব ধরনের গল্প শুনুক এবং দিস ইজ অনেক 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 ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। এবং তারানাথ তান্ত্রিকের পরবর্তী গল্পগুলো ইনশাল্লাহ আমাদেরকে হাসান হাবিব লিখে দিবে, আমি দারুণ দারুণ ভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো, এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। সো দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী গল্পে। আশা করছি পরবর্তী গল্প আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। চলে যাই গল্পে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে কিছু ভয়ঙ্কর ঘটনা একসাথে শেয়ার করব। আমি বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম আপন, বাসা টাঙ্গাইল, জেলা মধুপুর, থানা ধামাবাসুরি। ঘটনা আমার বন্ধুর মুখ থেকে শোনা, আমি ওর মতো করে বলছি। মানিকগঞ্জ জেলায় খিওর উপজেলায় পুখুরিয়া এলাকায় একবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে পুলিশটির কোন রকম নাম পরিচয় পাওয়া যায় না এবং তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দেওয়া হয়। পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির উপরে মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোকজন নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি একদম ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় পড়ে আছে। এই ঘটনাগুলোর পর থেকে স্থানীয় মানুষদের অনেক গরু ছাগল খুব দ্রুত কোন কারণ বিছানায় মারা যেতে লাগলো। এমন অদ্ভুত রূপ কোথাও যেন কেউ কখনো দেখেনি। তাদের গরু বা ছাগলগুলো চোরে মরে থাকত এবং গায়ে কোনো রক্ত থাকত না, কেউ যেন রক্ত চষে নিয়েছে সেগুলোর গা থেকে। ভয়ে অনেক গৃহস্থ সেই এলাকার গরু ছাগল বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের খেয়ারে অদ্ভুত কিছু শব্দ উঁকি দেন। তখন সন্ধে নেমেছে মাত্র, তাই ফাঁক ফোকর দিয়ে খেয়ারে আলো পড়ছিল খানিকটা। সে আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপরে এক অদ্ভুত মানুষ শরীর প্রাণী চেপে বসে আছে। সেই প্রাণীটি ওর গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে। ভয়ে বাচ্চু মিয়ার গলা দিয়ে রীতিমতো আটকে ওঠার মতো শব্দ হলো, সাথে সাথে সেই বস্তুটি বাচ্চু মিয়ার দিকে চোখ তুলে তাকায়। খানিকটা অন্ধকারেও সে বস্তুর চোখ থেকে নীল আলোর মতো কিছুটা বের হচ্ছিল। এরপর তা খুব দ্রুত খেয়ারের পাশে জানালাতে বের হয়ে পাশের ক্ষেতের ভেতরে ঢুকে যায়। বাচ্চু মিয়ার ভাষ্য মতে ওই বস্তু মানুষের মতোই দৌড়াচ্ছিল, তবে খুব দ্রুত প্রায় চোখের পলকে হারিয়ে যায় বস্তুটি। এবং ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কোনো ঘটনা শোনা যায়নি। এবার আসি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শুনেছি, আমি ঠিক তার মতো করে বলছি। আমাদের নানু বাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মোশাজান। একটা বাড়ি আছে, আধা পাকা বাড়ি। গ্রামের সবার মতে ওই বাড়িটায় নাকি সমস্যা আছে। দিনের বেলায় গেলে নাকি গাছ ছমছম করে, ওই বাড়ির উঠোনে গেলেই চারিদিকটা পরিবেশ কেমন যেন নিরবন যায়। বাড়িটার বিবরণ দিই, দুটো বাড়ি পাশাপাশি আছে, সামনে উঠোন, বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ছোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকত। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো ক্ষতি করত না, ওই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়িতে ঘুরে বেড়াত এবং দিনের বেলা ঘরের কোন এক কোণে থাকত। একবার ওনার এক ছেলে আসলো শহর থেকে, এসে না বুঝে উনি সাপটাকে মেরে ফেললেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা আলাদা করে ফেললেন। তারপর থেকে ওই মহিলার ওনার ছেলে রীতিমতো পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে এফেক্ট হয়েছে। মহিলা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠেছেন, দিও আসছে দিও আসছে, পুকুরে যা মাছ যা। মাঝে মাঝে কাজের মহিলা রাতের ঘরের বাইরে আওয়াজ পেত, যে কি যেন মোটা গলায় বলত, ভদ্দে ভদ্দে। একবার ওই বাড়ির সব সদস্য সবটা দেখে বাড়ির পেছনে পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুব দিচ্ছে আর সবাইকে বলছে, সাবধান, এটা আমার উস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না, উস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করতে। বাড়িটার পুকুর শেওলাতে ভরা থাকত, কেউ ভয় যেত না ওই পুকুরের কাছে। তো একবার ওই বাড়ির কাজের মহিলা ছেলে ওই পুকুরে নামে, পরে চিৎকার দেয়, ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল, তখন ওকে উঠানো হয় টেনে হিঁচড়ে। যারা টেনে তুলেছে ওদের মতে ছেলেটা অন্য দিক থেকে কে যেন টানছিল। ছেলেটাকে পায়ের শিকল এবং গ্রামের ভাষায় জিনজিলের দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শেওলা যেমন ছিল ঠিক তেমনই আছে। আর এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতে। সে রাস্তা কমানোর জন্য ওই বাড়ির ভেতর দিয়ে যায়, মানে শর্টকাট পথ অবলম্বন করলো। সে পুকুর ক্রস করে যে দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড একটা কালো লোক ওকে ঝাঁপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গোড়াগুড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হচ্ছিল না। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা কান্না করে দেয় এবং দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গোড়াগুড়ি খাচ্ছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার করে দেয়, মানুষ ওকে ধরে ফেলে। ধরার পর ওর হুশ ফিরে আসে। সে বলে যে ওই পুকুরে কালো লোকটা কে, সবাই ভাবে ওই লোকটা একদম বদ্ধমান। পরে লোকটা ওই রাতে রক্ত বমি করতে করতে মারা যায়। এ ছিল দ্বিতীয় ঘটনা। এবার আসে তৃতীয় ঘটনায়। ঘটনাটা নওগাঁ শহরের একটি ঘটনা। তখন রাত প্রায় দুটো বাজে। এই ঘটনা স্বীকার করেছেন একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ করে দেখলো দুজন মধ্যবয়স্ক হুজুর ধরনের ব্যক্তি তাদের সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামত এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলল,
ভাই আমরা খুব বিপদে পড়েছি।
হাবিব তখন বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর তখন বলল,
সামনে আমার একটা বন্ধুর একটা লাশ নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, ওই লাশটাকে নিয়ে আমাদের সামনে গ্রামে যেতে হবে, তুমি কি আমাদের একটু বসে দিতে পারবে?
হাবিব কিছুক্ষণ ভাবল, তার মাঝে ওনাদের জন্য দয়া হলো, সে আবারও কথা বলল।
হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দেব।
হুজুর তখন বললেন,
ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।
এটা বলে দুজনে সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজিটা থামালো, এরপর দুই হুজুর নামলো এবং তিন হুজুর লাশটি উঠালো। তারপর তার হাবিবকে সিএনজি চালাতে পড়লো আর একজন হুজুরের সাথে কথা বলতে লাগলো। হুজুর বলল,
সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে?
হাবিব তখন বলল, প্রায় 40 মিনিটের মতো সময় লাগবেই। হুজুর তখন আবারও বলল,
তুমি পেছনের দিকে যাবে না কেমন? লাশের অবস্থা কিন্তু বেশি ভালো না, দেখলে ভয় পেতে পারো।
হাবিব তখন বলল, আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো, কিন্তু সে লাশ দেখার আকর্ষণ কেন যেন বেশি অনুভব করতে লাগলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে অদ্ভুত ভাবে একটা শব্দ শুনল, এক অজানা ভয় যেন তাকে ক্রাশ করলো। সে তার ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইল, যে যা দেখল তা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। সে দেখল ওই তিন হুজুর লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো করে খাচ্ছে, আর তাদের চেহারা কেমন যেন বিকৃত হয়ে গেছে, বিভৎস এক চেহারা হয়ে গেছে। কেউ কুলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল হাবিব। যখন তার জ্ঞান ফিরল তখন হাসপাতালে ভর্তি ছিল, তারা সারা শরীর যেন ব্যান্ডেজ করা ছিল। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে, কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পরে সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তারা করে বেড়ায়। তো জেসু ভাই, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতো করে গুছিয়ে ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুতো দৃষ্টিতে দেখবেন। আবারও হাজির হব ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম জেসু ভাই, আল্লাহ হাফিজ। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। ইতি শাকিল ইসলাম পাপন। হে শাকিল ভাই, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি। অনেক ভালো ছিল আপনার কালেকশনের স্টোরিগুলো। যদি স্টোরিগুলো অনেক পূর্ণপূর্ণ স্টোরি, আমি মনে হয় বেশ কয়েকটা স্টোরি আগে শুনেছিলাম, বাট প্রথম স্টোরিটা খুবই ইউনিক একটা স্টোরি ছিল। লাস্টের স্টোরিটা আমি আমার মনে হয় আমি এর আগেও শুনেছিলাম, বাট প্রথম দুটো স্টোরি খুব সুন্দর ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর এ বিউটিফুল স্টোরি। এবং আপনার কালেকশনে অনেক ঘটনা আছে আমার জানা মতে, এবং সেই ঘটনাগুলো কিন্তু একটা করে দেখে পাঠাবেন, এবং আপনার ঘটনাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। এবং আমি চাই যে আপনার আরো ঘটনা প্রকাশ পাক আমাদের ভৌতিক দুনিয়ায়, এবং ভৌতিক দুনিয়ার মানুষ আপনাকে চিনুক, আপনাকে জানুক, আপনার সম্পর্কে জানুক। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি অফ আমাদের শাকিল ইসলাম আপন ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আরো ঘটনা পাঠাবেন, আপনার নতুন ঘটনা অপেক্ষায় আছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি করব না, আমি চলে যাব পরবর্তী ঘটনা, এবং আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ সুন্দর লাগবে। শুধু যাওয়ার আগে বলবো, শাকিল ভাই ইউ আর সো মাচ অ্যামেজিং। আপনি অনেক সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করছেন, আপনার ঘটনা দিয়ে ভৌতিক দুনিয়া এক সময় তার আপন গতিতে সুন্দরভাবে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, চলে যাই পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেসু ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফিরোজ খান। বরাবরের মতো আজ আবারও আরেকটা গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ একটি নয়, দুটি ঘটনা পাঠিয়ে দিচ্ছি। ভালো লাগলে আপনি আপনার সুমধুর কণ্ঠ দিয়ে সবাইকে পড়ে শোনাবেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। ঘটনাটির নাম খুনের পুকুর। এই গল্পটা আমার না,
আমাদের কারখানার এক শ্রমিক আমায় বলেছিল, গত সপ্তাহে যখন আমাদের কারখানায় পার্শিয়াল লকডাউন উঠল, তখন আমাদের এক শ্রমিক সুনীল খুজুর দেখি হাতে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির, প্যাকেট থেকে একটা মিষ্টি তুলে দিয়ে বললাম, কি হ্যাঁ মিষ্টি তো খাওয়ালে, এবার সুখবরটা দাও। সুনীল একটা মান হাসি দিল আর বলল, নতুন ঘর নিয়েছি স্যার, তাই আর কি। তখন আমি বললাম, সে তো খুব ভালো খবর, কিন্তু এই লকডাউনের মধ্যে? শুনি তখন বলল, উপায় নেই স্যার, কি আর করবো। আমি বললাম, কেন? আমার এই কথা বা কেনর উত্তরে শুনিল যা বলল সেটা আমার বিশ্বাস হয়নি, কারণ অলৌকিক বিষয়ে গল্প লিখলেও অলৌকিক আমার কোনো কারণে বিশ্বাস নেই। তবু আপনাদের কাছে এই গল্পটা নিয়ে ফিরে এলাম। সুনীল যেভাবে গল্পটা বলেছিল আমি ঠিক সেভাবেই তার সাথে তুলে ধরছি, শুধু ভাষাটা বাংলায় করলাম, কারণ সুনীল আমার গল্পটি বলেছিল সাঁত্রি ভাষায়। সুনীল আমায় বলেছিল, আমাদের গ্রামের নাম বড়গা, কারখানা থেকে প্রায় 25 কিলোমিটার পথ। আমি তো রোজ 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে যাতায়াত করি। আমাদের গ্রামটা বেশ অনেক অনেক জায়গা জুড়ে, যদিও বসতই যে অনেকটা তা নয়, এই ধরুন 60-70 ঘর লোক হবে সব মিলে। তা আমার বাড়িটা ছিল গ্রামের একদম মাঝখানে। আপনাকে আগে একবার বলেছিলাম না যে আমি কারখানা থেকে ফিরে একটা ছোট্ট মুদিখানা চালাই, সেই জন্যই তো শুধু সেখানে শিফট হয়ে যায়। আসলে দোকানটা ছিল আমার বাপের, বাপ মারা গেলে আমি সেটাতে বসে বিকালবেলা মুদিখানাটা চালাতাম আর কি। তো সবকিছু ঠিকঠাক ছিল জানেন, কিন্তু গোল বাদ ওই 2 বছর আগে আমাদের গ্রামে এক বুড়ি ছিল, তার 3 কুলে কেউ নেই বললে চলে, বাড়ি ঘর কিছু ছিল না, ওই বড়তলায় পড়ে থাকতো, কেউ দুটো খেতে দিত না, না হলে পাশের পুকুরের জল খেয়ে পড়ে থাকতো। খুব বাজে অবস্থা ছিল, গ্রামের চোকরারা ওর পিছু রাখতো, কিন্তু বুড়িকে কোনোদিন রাখতে দেখিনি, কথা বলতো না সেরকম, শুধু ফোকলা দাঁত বের করে হাসতো। কিন্তু কেন জানি না গ্রামের বাচ্চাগুলো রোজ ওর কাছে গিয়ে জড়সড় হতো, বট গাছের পাতা ছিঁড়ে হাতে মুড়ি বাসি বানিয়ে দিত সবাইকে, কি জানি বাচ্চাগুলো কথাও পছন্দ করতো। আজ থেকে প্রায় 1 বছর 2 আগে এক ঝড়ে জলের রাতে বুড়িকে কেউ বাড়িতে বা দালানে ঢুকতে দিচ্ছিল না, কেন দিল না সে আমি জানি না। আমরা সেদিন নাইট ডিউটি ছিল, সকালে ফিরে দেখি গ্রামের পুকুরটা সামনে অনেক ভিড়, পুলিশের গাড়ি রীতিমতো দাঁড়িয়ে ছিল, ভিড় টেনে এগিয়ে গিয়ে দেখি সেই বুড়ির লাশ ভাসছে পুকুরটায়। লোকে যা বললো তা শুনে গতকাল প্রচন্ড বর্ষায় এই বজ্রপাতে কেউ ডাল ভেঙে পড়ে বুড়ির মাথায় লেগেছে, আর বুড়ি পড়ে যায় পুকুরে, মনে হয় সাঁতার জানতো না তাই হয়তো ডুবে গেছে, এরকম বললো। বাড়ি ফেরার সময় ভাঙা ডালটাও দেখলাম বন গাছের নিচে পড়ে থাকতে। আমার না খুব খুব রাগ হলো জানেন স্যার, বুড়ি আগেও বৃষ্টি হলে বেশ কয়েকবার আমাদের দালানে আসতো এবং এসে বসেছে, কোনো সমস্যা হচ্ছে না এবং কাউকে বিরক্ত করতো না জানেন, নিজের মতো করে বসে থাকতো, আর বিকেলে বৃষ্টি থামলে চলে যেত। বাড়ি গিয়ে বেশ চোট পাট করলাম, পুলিশও সেই একই কথা বলল, বড়ে নিয়ে চলে গেল বেওয়ারিশ লাশ, মুখ আগ্নে করার কেউ ছিল না, তো আর কি করার, কিন্তু গোল বাদ এই ঘটনার সপ্তাহ খানিক বাদে বুঝলেন। আমাদের গ্রামে অনেকে ওই পুকুরে স্নান করতে যেত, কিন্তু ওই ঘটনার পর বেশ কিছুদিন কেউ ওখানে পথ মারেনি। প্রায় 2 সপ্তাহ পর গ্রামের 3 জন ছোকরা মিলে স্নান করতে গিয়েছিল পুকুরটায়, তাদের মধ্যে একজন বেশ ভালোই চিন্তাব দেখে, পাকা সাঁতারু, কিন্তু সেদিন যে কি হলো কে জানে, 3 জনে ডুবে মারা গেল, গ্রামে একেবারে হইচই পড়ে গেল, লাশ উদ্ধার করা হলো দুজনের, একজনের লাশ পাওয়া গেল না এবং গ্রামে কেউ নামতেও সাহস করলো না, শেষে পুলিশের লোক নামলো লাশ খুঁজতে। আমার নিজের চোখ দেখা ঘটনা স্যার, এক বর্ণ মিথ্যা নয়, পুলিশের লোকটা নামার প্রায় সঙ্গে সঙ্গে উঠে এলো, মুখে ভয় পানসে হয়ে গেছে, বলল জলের তনায় প্রচন্ড লাদা বাদা আছে, পা ঝুলিয়ে যাচ্ছে, এই জলে নামা যাবে না। আমি আপনাকে বলছি স্যার, আমি নিজে প্রায় প্রতিদিন স্নান করতাম এই পুকুরে, বেশ গভীর ছিল না, আর লতা পাতা কোথেকে আসবে সেদিন আমি বুঝতে পারছিলাম না। যাই হোক পুলিশ বলল এই লতা পাতায় পা জড়িয়ে দিবে, যে কোনো সময় পড়ে যেতে পারে, আমরা সবাই পুকুরে নামা বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেল বলার থেকে আমার কিছুটা ভয়ে বন্ধ করে দিলাম আর কি আমরা বলতে পারেন, কিন্তু তারপরেও মৃত্যু বন্ধ করা যাচ্ছিল না। পরের মাসে আবার ডুবে মারা গেল আমাদের গ্রামের রসুল মিয়া নামক ছোট 8 বছর একটা ছেলে, সে যে কেন হঠাৎ করে সন্ধ্যাবেলা পুকুর ঘাটে গিয়েছিল তা এখন মধ্যে কেউ বলতে পারে না। এভাবে প্রতি মাসে দু একবার তো অন্তর অন্তর একজন মারা গেল, একটা করে বাচ্চা হারিয়ে গেল। তারা কেন বা সন্ধ্যার সময় বেকের বেলায় পুকুর ধারে যেত, আর কোন ফাঁকি বা বাড়ি থেকে বেরোতো কেউ জানতে পারতো না, এটাও এক প্রকার অলৌকিক একটা বিষয়। আমরা গ্রামের লোকেরা সবাই মিলে একদিন লোহার তার দিয়ে একেবারে ঘিরে দিলাম পুকুরটাতে, যাতে কেউ না যেতে পারে, কিন্তু তাও আটকানো গেল না। এই খুনে পুকুরের ডাকে একে একে সবাই মরতে লাগলো, একটার পর একটা শিশু মরতে লাগলো, কয়েকটা লাশের গায়ে সেই লোহা তারের আঁচড়ে দেখা গেছে। তারপর থেকে একে একে গ্রাম ছাড়তে লাগলো সবাই, যাদের অবস্থা খুব ভালো ছিল তারা আগেই চলে গেল, আর আমাদের মতো লোকেরা যারা একটু গরিব মানুষ তারা একটু সুযোগ করতে লাগলো। তারপর থেকে এই এক বছরের মধ্যে টাকা জমিয়ে ব্যাংকের সামনে টাকা যা ছিল সেটা তুলে এই ছোট্ট একটা কামরার ঘর কিনেছি। কি করবো বলুন, ওই গ্রামের যা অবস্থা থাকা যায়? আমি সবকিছু শুনে একটু রেগে গেলাম, যত অশিক্ষিত লোকের কুসংস্কার, শুনিকে বললাম, দেখ শুনেন এইসব কুসংস্কার বিশ্বাস করে নিজের বাড়ি ছেড়ে দোকান ছেড়ে সঞ্চয়ের পুরো টাকা খরচ করে নতুন জায়গায় বাড়ি নিয়ে আর কোন মানে আছে বলতো? শুনে মাথা নিচে করে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত পরে করুণ সুরে বলল, কি করব স্যার, বউটা মরেছে বছর পাঁচেক হলো, আর বড় বেটাকে গত বছর খেয়েছে ওই রাক্ষসে পুকুরটা, এখন যদি ছোট ছোট বেটাও চলে যায় তাহলে কিনে পাঠো বলুন, টাকা সঞ্চয় করতে হবে তো। টাকা আমার মনে হল মুহূর্তের মধ্যে যেন সুনীলের চোখটা চকচক করে উঠল। এই ছিল প্রথম ঘটনা, ঘটনাটি কেমন লেগেছে জানাবেন সবাই। এবার আসুন দ্বিতীয় গল্পে চলে যায়। এই গল্পটির নাম অভিশপ্ত বুড়ির ঘটনা। আশা করছি অভিশপ্ত বুড়ির গল্প আপনার কাছে অনেক ভালো লাগবে। যেসু ভাই ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। চলুন শুরু করি অভিশপ্ত বুড়ির গল্প।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
হামিদ মিয়া কথা দিয়েছিল বিয়ের পর লাকি বেগমকে নিয়ে একটা বাসায় উঠবে, যেখানে অন্য মানুষের সাথে টয়লেট বা রান্নাঘর ভাগাভাগি করতে হয় না। আলফা ফ্যাশন গার্মেন্টস এর ফ্লোর সুপারভাইজার হামিদ প্রেমে পড়েছিল শিক্ষানবিশ লাকি বেগমের। গর্বের ঘরে এমন অনন্ত সুন্দরী মেয়ে জন্ম নিতে পারে তা লাকিকে না দেখলে বিশ্বাসই করা কঠিন। লাকির বাবা মানে চাচার বাড়িতে থেকে কাজ করেন। একদিন ধমক দিয়েছিল হামিদ বেফাস, তারপর এক অপ্রত্যাশিত চোখ ভাসানো ভেউ ভেউ কান্না। সেদিন হামিদ সিদ্ধান্ত নেয় এই মেয়েকে জীবনে আর কোনোদিন কষ্ট দেবে না। তারপর মেয়েটিকে বিয়ে করা। গত পরশু লাকির চাচার বাসায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জোর বেঁধে গেল হামিদ লাকির। লাকির আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করেছিল, বলেছিল শুভ কাজে দেরি করতে নেই। তো সে হুড়োহুড়িতে লাকির বিয়েটা অনেকটাই অগ্রিম হয়ে গেল। যেন বিয়ের দিনক্ষণ যখন পাকা, তখন হামিদ হন্য হয়ে ঘুরেছে একটা সুবিধাজনক বাড়ি খুঁজে পেতে। পরিচিত লোকদের অনুরোধ করেছে তেমন সন্ধান না পেলে হামিদকে জানাতে। এভাবে সন্ধান পেয়ে গেল আলেখা লজ নামের একটি বাড়ির। গাজীপুরে এমন একটি বাড়ি রয়েছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। কোন ব্রিটিশ আমলের বানানো বাড়ি, মূল বাড়ির মালিকের কোন খোঁজ নেই। নানান হাত বদল হয়ে বর্তমানে মালিকের হাতে এসেছে। মালিক ঢাকায় থাকে, কেয়ারটেকার আহমেদ আলীর হাতে বাড়ির দেখভালের দায়িত্ব। লাকিকে নিয়ে আজ সকালে নতুন বাড়িতে উঠেছে আমির। বিয়ে উপলক্ষে দিন দিন ছুটে পেয়েছিল, আজ তার শেষ দিন। হামিদ ব্যাগ, রংচটা, সুটকেস আর টিনের ট্রাঙ্ক রিক্সা থেকে নামিয়ে সে রিক্সা নিয়ে ছুটল বাজারের দিকে, সাথে লাকিও ছিল। আনন্দ আর ধরে না, আজ প্রথম বউয়ের হাতে রান্না খাবে হামিদ। তাই বেশ কটা টাকা বেরিয়ে গেল মাঝারি একটা ইলিশ মাছ কিনে ফেলেছি, সাথে তাজা পুঁই পাতা, চাল, আলু, পেঁয়াজ আর সরিষার তেলে চলে গেল আরো বেশ কিছু টাকা। হামিদের পকেটের স্বাস্থ্য তখনও বেশ ক্ষীণ, তবুও মনে আনন্দের জোয়ার। সুন্দরী নতুন বউ ঘরে এসেছে, তার জন্য রান্না বান্না করবে, তাকে আদর করে ঘুম পাড়াবে, ভরপেট রাতের রান্না খেয়ে শোয়ার আয়োজন করছে হামিদ দম্পতি। কাল সকালে আবার কাজে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার সাথে সাথে। তাই হামিদ যখন আদাশোয়া হয়ে বিছানায় কম্পমান অপেক্ষায়, তখন দেরি না করে আরো কিছু গোপনীয়তার আশা লাগি উঠে গেল রাস্তার পাশের জানাটি সাটি দিতে। রাস্তাটির এরই মধ্যে বেশ নির্জন হয়ে গেছে, এমনই এই বাড়িতে ত্রিসীমানায় অন্য কোনো বাড়ি নেই। উপরে ঘর গোছাতে গোছাতে রাত প্রায় 10টা বেজে গেল, নাকি আল গোছে দৃষ্টিপাত করলো রাস্তার পরে। হঠাৎ করে বুকের মধ্যে থক করে উঠে ওর, কেঁপে উঠে সারা শরীর। একটা ক্ষণক্ষণ বুড়ি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, পরনে সাদা শাড়ি, বয়সের ভারে কুঁজ হয়ে আছে সামনের দিকে, চোখের দৃষ্টিতে সতর জন্মের তৃষ্ণা আর ঘৃণা, চোখে নয় যেন দুটো চকচকের রৌদ্র মুদ্রা বসানো অক্ষি কোটর করছে গা শিরশির করে উঠে লাকির। মনের কোনায় বাসা বাঁধে কুমোট একটা ভয়ের অনুভূতি। তাড়াতাড়ি জানা বন্ধ করে বিছানায় উঠে আসে সে। নিজ সংসারে বাতি নিভানো প্রথম সোহাগের সময় কেমন একটা নিষ্পৃহ শীতলতা গ্রাস করে নাকিকে। সে রাতে ভালো ঘুম হল না নাকির। অবচেতন মনের কোন এক ভেসে ভেসে আসে বুড়ি ঘৃণা মাখানো তীব্র দৃষ্টি। চেরা চেরা স্বপ্নে দেখলো বুড়ি তাকে আঙ্গুল তুলে শাসাচ্ছে আর অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। অস্বস্তি নিয়ে ঘুম ভাঙে নাকির। ভোরে ভোরে হামিদ মিয়া কাজে গিয়েছে, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর বাসি তরকারি ঝোলে ছিল নাস্তা। যদিও ইচ্ছা ছিল পুরোটা আলু ভাজি করা, কিন্তু গত রাতের অস্বস্তি হেতু অনিদ্রার কারণে লাকিকে এগুলো দিতে হলো না। বিয়েতে উপহার পাওয়া একটা নতুন সুতির শাড়ি নিয়ে গোসলখানায় ঢুকে গেল নাকি। গোসলখানাটি বাড়ির বাইরে থেকে এবং শ্যাওলা পরা পুরনো প্রাচীর, টিনের দুমড়ানো মোচড়ানো দরজা এবং সকালের আলো ফুটে উঠেছে তখন। ধীরে ধীরে নিরাভরণ হয়ে ওঠে নাকি, শরীরে আনাচে কানাচে বয়ে দেয় বড় শীতল পানে। সত্য মোরগ খোলা সুগন্ধি সাবানের গন্ধে যেন মম করছিল সেই গোসলখানা। ঠিক এমন সময় এমন একটা অনুভূতি গ্রাস করেছিল লাকিকে, মনে হচ্ছে কোন গোপন কর্পাক্ষ পথে লাকির সুঠল গোলাপী দেহটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে কেউ। লজ্জা, ভয়, অস্বস্তি আর রাগে সারা দেহ চুম করে খেয়ে উঠে, সাই সাই লঙ্কুগুলো যেন খাড়া হয়ে ওঠে। নিশ্চিত হবার জন্য হঠাৎ তিনের দরজাটা হালকা করে খুলে বাইরে চোখ বোলালো লাকি। দেখল না, কেউ নেই সেখানে। আবেশ মুছে দ্রুত গোসল করে দ্রুত ঢুকে পড়ল রুমে। চুল এলিয়ে দিয়ে চালের কাকর বাঁচতে বসে যায় নাকি। বিগত জীবনের কত স্মৃতি মনে উঁকি দিচ্ছিল, আসলে মানুষের জীবনটা যে কতটা বৈচিত্র্যময়, সে কোথায় ছিল আর এখন কোথায় আছে, ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো হয়ে এলো। আটকে থাকা বাধা ভেঙে কোথা থেকে যেন আছড়ে পড়ে এক রাশ ঘুম তার চোখের জমিনে। একটু শীত শীত ভাব লাগছিল। দু চারবার ঝিঙে চালের থালার উপরে পড়তে গিয়ে লাকি চৌকিতে গিয়ে উঠে পড়ে। ঘুমিয়ে নিতে হবে খানিকক্ষণ, বিহির মাতালের মতো অদ্ভুত ভঙ্গিতে ঘুমিয়ে পড়েছে সে। কত সময় পেরিয়ে গেল, লাকির ঘুম অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো অন্ত কোন এক জগতে আটকে গেছে তার আত্মা, শরীরে আর ফেরত আসতে পারছে না। বিশ্বাসে বদ্ধ ভাব আর অনিয়মিত হৃৎস্পন্দন হচ্ছে লাকির। গলাটাও যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ বোধ হলো তার নাকে, চোখে, মুখে অস্বস্তির সুর সুরে নাচছে। মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে অস্বস্তি থেকে মুক্তি পাবার চেষ্টা করল সে, কিন্তু ক্রমশ বাড়তে থাকে তা ঝট করে চোখে মিলল নাকি। ঠিক এক ফুট উপরে সমন্ত্রলাল ভাবে শূন্য ভেসে আছে একটা পুরী। ঘোলা চোখে তীব্রভাবে লাকির দিকে তাকিয়ে আছে সে। অন্তরাত্মা ছিটকে বেরিয়ে আসতে চায় লাকির। মুখ দিয়ে গোহানের শব্দ বের হয়, তবুও নড়তে চড়তে পারে না এক চুলো। হঠাৎ একটা বুক ভাঙা আত্মচিৎকার দিয়ে কেঁদে উঠল লাকি, সাথে সাথে ঘোর ভাঙা অন্ধকার। দেখে কেউ নেই সেখানে এবং সারা ঘরের ঘামে ভিজে গেছে ঝপঝপ হয়ে আছে, ছাতি ফাটা, তৃষ্ণায় শুষ্ক হয়ে কণ্ঠ নারীটাও যেন একদম অদ্ভুত হয়ে গেছে। টলতে টলতে উঠে বসলো লাকি। হাফ টাইম শেষে দুপুরে খাবার খেতে বাসায় আসছিল হামিদ মিয়া। দূর থেকে টিনের গেটটা হাট করে খোলা দেখে বিরক্ত বোধ করলো সে। যাওয়ার সময় লাকিকে বারবার বলে গেছে নতুন এলাকাটায় সামনের গেটটা বন্ধ রাখতে। এসব হঠাৎ করে দেখে ভেতর থেকে সব্যস্ত হয়ে বের হয়ে আসে এক বুড়ি, মুখে কাপড় চাপা দিয়ে ব্যস্ত পায়ে ঢুকে গেল পাশের গলিতে। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দ্রুত পায়ে বাড়ি ঢুকলো হামিদ মিয়া। চৌকিতে বসে আছে নাকি, মানুষের সারা পেয়ে যেন ম্যাও করে হাড়ি পাতিল উল্টে পানিয়ে গেল একটা কালো বেড়াল। কাছে কেউ জোরে কয়েকবার যেন ঝাঁকি দেওয়ার পর ধীরে ধীরে মুখ তুলে চায়নো নাকি। স্বামীকে দেখে ঝাঁপে কান্না করে দিল দু চোখে। না, হামিদ মিয়ার বিশ্বাস করলো না নাকির কথা। ঘুরে ফিরে সান্ত্বনা দিতে গিয়ে বলল দুঃস্বপ্ন দেখেছে সে। দিনে দুপুরে তার রুদ্ধ ঘরে কিভাবে ঢুকবে বুড়ি, আর বাতাসেই বা কিভাবে ভাসাবে। লাকি যতই বলুক হামিদের সান্ত্বনা দেয় তাকে, বলে নতুন বাসা গোছানোর ক্লান্তিতে গভীর ঘুম হয়েছিল আর তার গভীর ঘুমের ঘোর লেগেছিল দুঃস্বপ্ন। লাকির শরীরটা আর মানসিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয় যে আজ আর কাজে যাবে না। লোডশেডিং হারিকেন টিমটিমে আলো, রাতের খাবার খেতে বসে হামিদ আর লাকি। বিকেল থেকে লাকি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর কোনো অসুবিধা হয়নি তার। বরং সন্ধ্যায় চা বানিয়ে আগুন গরম পুরি আর সিঙ্গারা নিয়ে খেয়েছিল দুই টোনা টোনে, আর গুটগুট করে গল্প করেছিল ভবিষ্যতের। খেতে বসে হামিদ ভাবে এক ফালে লেবু হলে ভালো জম্পেশ আটটা হতো। লাকিকে বলতে রহস্যময় হাসি হেসে উঠে গেল সে। এক মনে খাচ্ছিল হামিদ মিয়া, হঠাৎ সামনের দেয়ালে ঝিকমিক করল এক ধাতব প্রতিফলন। তড়িৎ গতিতে পেছন ফিরে পাথরের মতো জমে গেল হামিদ। লাকি এক হাতে ছোড়া উঁচিয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে, হামিদের মাথার তালুর দিকে তাক করা, চোখের একটা কোনো অংশ নেই, পুরোটাই যেন সাদা, ভন ভন করে ঘুরছে চারপাশ। আর খাতে অর্ধেক কাটা কাঞ্চির লেবু, সেখান থেকে ঝরঝর করে গড়িয়ে পড়ছে কাঁচা রক্ত। লাকির হাতে তালু বরাবর ফালি ফালি গভীর ক্ষত। লাকি বলে চিৎকার দিয়ে আর্তনাদ করে উঠল হামিদ। কর্কশ কণ্ঠে কে একজন বলে উঠল, কর্কশ কণ্ঠে ডেকে উঠে পাশের আম গাছে আশ্রয় নেয়া কয়েক শত কাক। নরক গুলজার শুরু হয়ে গেছে যেন চারপাশে। এবার বিস্ফোরিত চোখে হামিদ দেখে লাকির লম্বা চুলগুলো উপরে উঠে যাচ্ছে, সাথে সাথে লাকিও ধীরে ধীরে ভেসে চলছে। চুল ধরে কেউ ঝুলিয়ে রেখেছে ছাদের সাথে। হঠাৎ হঠাৎ মুখের চামড়া কুচকে গিয়ে রূপ নিতে চায় কোন এক বিভৎস বুড়ির, যেন ভেতর থেকে জোর করে ভেড়ে ফুড়ে বের হতে চায় অন্য কোনো সত্তা। এমন সময় কোথা থেকে যেন এক বুক সাহস নিয়ে এসে ভর করল হামিদ মিয়ার করে যায়। লাকির প্রতি স্নেহে আচ্ছন্ন হয়ে উঠল মন। এক লাফে চৌকির ওপরে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে লাকির হাঁটু ধরে নিচে থেকে টান দিল সে। নারিকেল গাছের ভিতর শাখার মতো ঝুপ করে মেঝেতে লুটিয়ে পড়ল নাকি। জ্ঞানহীন ফস করে শাড়ির আঁচল ছেড়ে লাকির হাতে ক্ষত বাঁধল হামিদ। তারপর তাকে পাঁচ গোলো তুলে ছুটে দিল বাইরে। আপাতত কোন হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করতে হবে তাকে। মালপত্র যা আছে পড়ে থাক। এই সর্বনাশা অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্ত নয়, মানুষের জীবন বাঁচলে মালপত্র আমার বাঁচে যাবে। ঊর্ধ্বশ্বাসে হামিদে ছুটতে থাকে সদর রাস্তা ধরে, অন্ধকার ফুড়ে আধার গলি থেকে বেরিয়ে রাগ পড়ে নাক উঁচিয়ে এদিক ওদিক কি যেন শুকলো বাতাসে রাস্তা থেকে করে নিল রক্তে ভেজা এক টুকরো শাড়ির আঁচল। কুচকুচে কালো আর সরু জিভ বের করে একটু চাটলো সেটা, মুখের মধ্যে ঠাস ঠাস করে শব্দ হলো দুবার। কোমরে গুঁজে নিল টুকরোটি, তারপর চাপা কণ্ঠে খল 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 করে হাসতে হাসতে স্বাগতি করল, যাবি কই? আবারও অন্ধকোণিতে ঢুকে গেল পরিটা। জেসু ভাই, এই ছিল ঘটনা। আমার দুটি ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই দুটি গল্পই অনলাইন থেকে কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এই গল্পের লেখকের নাম পরিচয় কোন রকম উল্লেখ না করায় আমি তা উল্লেখ করতে পারছি না। আশা করছি গল্পটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন ভৌতিক দুনিয়ার কোন এপিসোডে। এটি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে।